সকলে মিলিয়ামিশিয়া হরি সংকীর্তন করি। এই যে মিলিয়ামিশিয়া একটা শব্দ, এটা যে কত ইম্পর্টেন্ট আমরা সেটা কল্পনা করতে পারি না। সকলে মিলেমিশে থাকলে তবে তো একটা ইউনিট থাকবে, চৈতন্য সারস্বত একটা ইউনিট, আর এই ইউনিটটা বহুকাল ধরে একটা ইয়েতেই চলছে, এর আর কোনো ব্যতিক্রম হয়নি আজ পর্যন্ত না। কিন্তু ওই মিলিয়ামিশিয়া এই অবস্থাটা একটুখানি ভাঙচুর হয়ে চলছে, এর সঙ্গে ওর ভাব হয় না, ওর সঙ্গে ওর ভাব হয় না, চলে ঝগড়া করে না, কিন্তু এটা মিলেমিশে চলা মানে হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের অনুকূল হয়ে চলা, সেটা হচ্ছে গিয়ে ভালো আমাদের পক্ষে। একটা ইউনিট শ্রীল গুরু মহারাজ চেয়েছেন একটা ইউনিট হবে, প্রভুপাদ সরস্বতী ঠাকুরও চেয়েছিলেন একটা ইউনিট হবে, সেইটা আমাদেরকে তো করে চলতে হবে। কি আছে কনক কামিনী প্রতিষ্ঠা, কনকের সঙ্গেও বেশি সম্পর্ক নেই, কামিনীর সঙ্গেও সম্পর্ক নেই, সম্পর্ক নিয়ে তুই প্রতিষ্ঠার সঙ্গে সবার সম্পর্ক, এর একটু প্রতিষ্ঠা কমলো ওর একটু প্রতিষ্ঠা বাড়লো, এর একটু মর্যাদা কমলো ওর একটু মর্যাদা বাড়লো, এই নিয়ে ঝগড়া একটু আধটু যা হয়, এ আমার কথা শুনছে না, ও আমার কথা শুনছে না, আরে বাবা সবাই সবারটা মেনে নিয়ে চল, তাতে ভালো হবে। আমি মানছি না, আমার তো মুখে জুতো মেরে দিয়ে চলে গেল একজন, নামটার করবো না, এবারে সে নতুন চটি আমার মুখকে মেরে দিল, কই আমি তো তার সঙ্গে ঝগড়া করে নিই, আমি তো তাদেরকে নিয়েই চলছি, তাদের সঙ্গেই আমার ওঠা বসা শুধু নয়, ওঠা বসাটা তো একটা সোজা জিনিস, তাদের সঙ্গে আমি ডিপলি ইনভলভ এবং ভালোবেসে চলছি, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। তার কারণ আমি দেখছি এটা তো গুরু মহারাজের মিশন, গুরু মহারাজ আমার হাতে মিশনটা তুলে দিয়েছেন, এ সবাই জানে, আর আমি যদি এই মিশনটাকে চালাতে চাই তাহলে সবাইকে নিয়ে চলতে হবে, তাহলে চলবে কী করে, সেই জন্য আমি সবটাই সহ্য করে যাই, যে যা বলে যে যা করে, আমার যেটা পছন্দ নয় আমি বলি, তারপরেও তারা সেটা করে, তখন আমি সেটা মেনে কোনো রকমের হারমোনি এনে দিই তার ভেতরে দিয়ে চলি। আজকে কলকাতার মঠটা চলছে, মঙ্গল মহারাজ তো খুব একটা ব্রিলিয়েন্ট লোক নয়, চলছে সবাইকে নিয়ে যাহাই করে ভালোয় মন্দে মিশিয়ে গুছিয়ে চলছে, এদিকে তীর্থ মহারাজ তিনি কৈখালিতে গিয়ে বসে আছেন, ওখানে চালাচ্ছেন, চলছে পাঠ কীর্তন হচ্ছে কৈখালিতে, সবাই খুশি। আর আমাদের কাজটা কি, আমাদের হচ্ছে গিয়ে শ্রবণ কীর্তনের সহায়তা করা, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবন, শ্রবণ কীর্তন এখানে যেমন হয়, এখানে এই যে আমাদের আরতিটা হয় সকালে, এখন তো দিনটা উল্টো পাল্টা হয়ে গেছে, হ্যাঁ এই দেখি আপনার তো সব এখানে পরিক্রমা করেন, যখন তখন রোদ উঠে যায়, তো একটু আগে করলে ভালো হয়, আগে কখন কটার সময় কি করেন আমি তো জানি না, কটায় চারটে দশ মিনিট বাকি থাকতে ঘন্টা দেন, এটা কটায় দিতে হবে, সাড়ে চারটে, ও ওটা আপনার চারটে করতে, চারটে করলে কি কোথায় চারটে? যাই হোক, শিব মন্দিরে আপনি কটায় বলছেন তাই বলুন না। যাই হোক, আপনারা সাড়ে তিনটে ঘন্টা দেবেন, আর ওই চারটে আরতি হবে। তাহলে শিব মন্দিরে চারটে হলে চারটে দশে হবে এই মন্দিরে। হ্যাঁ, আর গুরু মহারাজের মন্দিরে কটা হবে? তাহলে সাড়ে চারটে। তাহলে আবার তাহলেও সকাল হয়ে যাবে। যাই হোক, তবু একটু আগিয়ে আসা ভালো। আর এখন তো দিন দিন আপনার দিনটাও এগিয়ে আসছে না, এইভাবে তো করলে ভালো হবে। আমাদের এখানে চারটে মন্দির, একটা মন্দির না, শিব মন্দির আছে। আজকে তো শিবের একটু বেশি ভালো করে একটু পুজো করলে হয়। আজকে কি সংক্রান্তি না, একটুখানি ফুল টুল দিয়ে একটু ভালো করে মিষ্টি টিষ্টি দিয়ে শিবের একটুখানি পুজো করুন। শিব তো প্রধান বক্তা, যত সমস্ত শাস্ত্র আছে সেই শাস্ত্রের মধ্যে প্রধান বক্তা হচ্ছেন গিয়ে শিব। তাকে নিয়েই সব লাবণ ভুবন করে। আর শ্রীমৎ ভাগবত তো একবার স্পষ্ট কথা বলে দিয়েছে যে বৈষ্ণবানাং যথাসম্ভু, এটা তো কম কথা নয়। ভাগবতের সঙ্গে সমান করে পজিশন দিচ্ছেন। ভাগবত সাক্ষাৎ কৃষ্ণ, কৃষ্ণ সদামোপগতে ধর্ম জ্ঞানাদিভিসহ কলৌ নষ্ট দৃশামেষ পুরাণার কোধুনোদিত। পুরাণ সূর্য হচ্ছে গিয়ে শ্রীমৎ ভাগবত, এবং তিনি সাক্ষাৎ কৃষ্ণস্বরূপ। আর সেই ভাগবতের সঙ্গে সমান পজিশন দিচ্ছে শিবকে। নিম্ন গানাং যথা গঙ্গা, দেবানাম অচ্যুত যথা, বৈষ্ণবানাং যথাসম্ভু, পুরাণানামিদং তথা। যাই হোক, ভগবান শম্ভু আশুতোষ, অল্পেতে কৃষ্ণ ভক্তি দিয়ে দেবেন, আবার অল্পেতে অসুর করে দেবেন, সবই ওর আশুতোষ। তো একটা বেলপাতা দিয়ে প্রণাম ঠুকে দিলেই হলো, যার যা মনোবাসনা উনি পূর্ণ করে দেবেন। আমাদের মনোবাসনা হচ্ছে কৃষ্ণ ভক্তি, ওর কাছে চাই, সেটা আমরা পাই এবং পাচ্ছি এবং পাব, এই আমাদের আশা। একটা মিরাকেল আমার খুব আশ্চর্য লাগে, এখন সেটা বুঝতে পারি, যখন আমি মঠে এসেছি তখন বুঝতে পারিনি, তখন সেটা ছিল না আমার মাথায়, ওসব ছিল না, আমি ওইসব বেশি ভাবি না। পরে এখন তো সময় পাই, বসে থেকে একটা চেয়ারে আর এটা ভাবি ওটা ভাবি সেটা ভাবি, সেই সঙ্গে ওগুলো সব ভাবনা এসে পড়ে। তার মধ্যে এই ভাবনাটা একটা কিন্তু ভাইটাল ভাবনা, সেটা হচ্ছে যে আমার জন্মের আগে ঠাকুরের কাছে মানত করা হয়েছিল এই শিবের কাছে, যে তুমি যদি একটা ছেলে দাও তাকে আমরা ষোলো বছর বয়সে সন্ন্যাস, ষোলো বছর পরে, ষোলো বছরের পর তাকে আমরা সন্ন্যাসী করে দেবো, এই বলে মানত করা হয়েছিল। তা ঠিক আমার ষোলো বছর পূর্ণ হলো, যখন হঠাৎ করে কী সব উল্টো পাল্টা হয়ে গেল। আমি তো খুব সুখে ছিলাম, নাতনঘাটে খুব ভালো ছিলাম, মানে কল্পনা করা যায় না, আনন্দে থাকা যাকে বলে, আমি তো এমনি আনন্দে থাকা লোক। আর তারপর সমস্ত ছেলে পিলে মেয়ে টেয়ে সবাই আমাকে ভালোবাসত, আরে আমার আর আনন্দের অবধি ছিল না, সে বুড়ো থেকে ছেলে পর্যন্ত সবাই আমার বন্ধু। দাশু মোদক, সে হচ্ছে কি ওখানকার বড় জমিদার, পাঁচু সিং বড় জমিদার, তারপর ওই জমিদারদের বাড়িতে শক্তি সিং, অমুক সিং, তমুক সিং, সব নানা রকম, আর দাশু মোদক, তারপর বড় বড় ডাক্তার, সবাই আমার বন্ধু হয়ে গেল। কী করে যে বন্ধ হলো ভগবান জানে। এবং আমাকে সবারই দরকার হতো, আর আমিও মনের আনন্দ ওখানে ছিলাম, বেশ ভালো ছিলাম। কী করে সব ওলট পালট হয়ে গেল একবারে, 16 বছর যেই পূর্ণ হলো সব ওলট পালট হয়ে গেল। আর আমার মাথার একবারে এমন ওয়াশ করে দিল না, ব্রেন ওয়াশ যাকে বলে ইংরেজিতে আমরা শুনি, ব্রেন ওয়াশ। আর সে ব্রেন ওয়াশ হচ্ছে যে ওটার নাম কি, দেহ কিছু নয়, মন কিছু নয়, আত্মাই সব। অর্থাৎ তুমি আত্মাকে উন্নত করো, এই বুদ্ধি আমার মাথায় ঢুকিয়ে দিল। আর আমিও বুঝে গেলাম দেহ কিছু নয়, মন কিছু নয়, আত্মাই সব। কী করে যে বুঝে গেলাম ভগবান জানে। শুধু তাই নয়, ওইরকম একটা সুখের সংসার এক মুহূর্তে ছেড়ে দিয়ে চলে এলাম নবদ্বীপ। নবদ্বীপে এসে গুরু মহারাজকে প্রণাম করে অবশ্যই নিশুঙ্গ চতুর্দশীর উপবাস, খাওয়া দাওয়া নেই অমত। যাই হোক, গঙ্গা স্নান করতে গেলাম, দেখি গঙ্গার ধার দিয়ে সব এক গাদা সন্ন্যাসী চলেছে, সব লাঠি ছোটা ঢাল তরোয়াল এইসব নিয়ে সব চলেছে জামালপুরের দিকে। তখন আমার খেয়াল হলো, আরে এ তো জামালপুরের মেলা। আর প্রত্যেকবার আমি জামালপুর যাই, সেইবার ভুলে গেলাম জামালপুর। আশ্চর্য, সব আশ্চর্য। যাই হোক, আমার তো মাথায় আর তখন কিছু নেই, তখন কেবল ওই দেহ কিছু নয়, মন কিছু নয়, আত্মাই সব, এই বুঝে গিয়েছি। আর সেই বুদ্ধি নিয়েই তখন চলাফেরা করছি, কিন্তু পেটটা তো চিনচি করছে খিদে। তখন গাছে দেখি একটা পাকা পেঁপে আছে, আর কোথাও কিছু নেই। আমাকে বললো আজকে উপবাস, আমি তখন ভারী দুশ্চিন্তায় পড়ে গেলাম, উপবাস তো জীবনে করিনি। আমাকে তো বললো নৃসিংহদেবের উপবাস। সেই গাছে একটা দেখি পেঁপে রয়েছে, তা আমি তখন অদ্বৈত প্রভুকে বললাম। তখন অদ্বৈত প্রভু একজন ছিলেন এখানে, প্রভুপাদের শিষ্য, খুব কথা বলতেন। তাকে বললেন, দেখুন আমি তো থাকতে পারবো না, আমাকে তো কিছু খেতে হবে, তো গাছে একটা পেঁপে রয়েছে, খেয়ে নেবো। উনি বললেন, তুই পারবে কী করে? আমি বলি, সে চিন্তা আপনি করবেন না, ওগুলো সব আমার ডাল ভাত। সে লম্বা পেঁপে গাছ, উঠে পড়লাম, পেঁপেটি পেয়ে নিয়ে এলাম। উনি বললেন, তুমি একা খেও না, তাহলে তুমি ওই আর একটা ছেলে কি নাম ছিল ভুলে যাচ্ছে, ওকে একটু দাও আর তুমি খাও। আমি সেই ছেলেটাকে আধ ঘান দিলাম আর আমি খেয়ে নিলাম। খেয়ে তো যা দিনটা কাটলো, সন্ধ্যের সময় নৃসিংহদেবের পুজো টুজো করলেন ওরা, এ করে ওই যে কী মতি পরিবর্তন হয়ে গেল, আশ্চর্য, আমি কিছুই বুঝতে পারিনি। কিন্তু পরে আমি বুঝলাম, অনেক পরে, ওই যে মানত করেছিল যে সন্ন্যাসী হয়ে যাবে, তার সেইটি ঘটনাটা ঘটে গেল। ও মা বাবা সন্ন্যাসী করে না দিল, সে ঠাকুর নিজে নিজেই সন্ন্যাসী করে নিলেন, নিয়ে ঘর বাড়ি ছাড়িয়ে দিয়ে একবার সোজা গুরু মহারাজের কাছে ফেলে দিলেন। এই যে শিবের একটা দান, আমি ভুলতে পারি না এখন। আমার যেটা মনে হয়, আগে তো এসব আমার মনে ছিল না কিছু, আগে এসব আমি বুঝতামই না, আর ওই নিয়ে কোনো মাথা ব্যথাও ছিল না। এখন বসে বসে কেবল চর্বি তো চর্বণ করি, তাই এইসবগুলো সব মনে পড়ে। যাই হোক, এটা একটা মিরাকল, যেটা কোনো রকমই ঘটার সম্ভাবনা ছিল না, সেটা হঠাৎ 3-4 দিনের সাধুদের সঙ্গে মিশে হয়ে গেল। তার মানে শিবের একটা কৃপা আছে, তা নইলে হয় না এটা। আর পরে যখন আমার ওইটা স্মরণে এলো যে মা বাবা ওরা সব মানসিক করেছিল যে ছেলেকে সন্ন্যাসী করে দেবো, তা সে সন্ন্যাসী ওদের হচ্ছে কন্ডিশন সন্ন্যাস, তার মানে 15 দিনের জন্য সন্ন্যাস। সেই 15 দিন একটা করে সব বেতের লাঠি নিয়ে, বেতের ছড়ি নিয়ে সব ঘোরাঘুরি করে, এখন হ্যাঁ, আজকে আজকেও করছে সব, কেউ কেউ সন্ন্যাসী আছে চৈত সংক্রান্তিতে শিবের কাছে, সব শিবের কাজ। বামুনপাড়া শিবের উপদেয় হচ্ছে, এটা বামুনপাড়া হয় মানে শিবের গাজন হয় না? আরে বাবা, সব সন্ন্যাসী শোয়, 40-50টা সন্ন্যাস তখন দেখেছি, এখন জানি না। শোবে তাদের বুকের ওপর পা দিয়ে দিই। হ্যাঁ, তা এখন তার ওই সন্ন্যাসীর বুকের ওপর পা দিয়ে শিবু চলবে কি করে? শিবু তো নিজেই চলতে পারে। হ্যাঁ, কে আছে? তাই নাকি? যাই হোক, শিবুর বাবা করতো এটা। তোর বাবা করতে না, সেই শিব ঠাকুরকে নিয়ে কোলে নিয়ে সন্ন্যাসীর বুকে পা দিয়ে, 50টা সন্ন্যাসীর বুকে পা দিয়ে গিয়ে ওই সিঙ্গি বাড়ির ওইখানে একটা পুকুর আছে, ওই পুকুর পাড়ে ওইখানটায়। হ্যাঁ, গাজন হতো। আমাদের তো ইনি হচ্ছেন সদাশিব, ইনি এই প্রাকৃত জগতের সঙ্গে ওর যোগাযোগটা কম, কিন্তু উনি তো প্রাকৃত জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের সঙ্গে ওর যোগ আছে। আর সদাশিব গঙ্গাধর, ওর পরিচয় হচ্ছে সদাশিব গঙ্গাধর, কেন গঙ্গা মাই এখানে হচ্ছে গিয়ে সুপ্রসিদ্ধ। আপনারা যদি চৈতন্য চরিতামৃত পড়েন আর চৈতন্য ভাগবত পড়েন, দেখবেন গঙ্গার মাহাত্মটা এখানে একবারে খুব প্রমিনেন্ট। নবদ্বীপেতে সে মহাপ্রভুর আমল থেকে সবাই গঙ্গা স্নান করে, কী শাক্ত, কী বৈষ্ণব, কী হিন্দু, কী মুসলমান, সবাই গঙ্গা স্নানটা সবাই করত। সেই গঙ্গা স্নানের এক একজনের এক এক রকম মানসিকতা এবং এক একজনের এক এক রকমের ফল লাভ করত। আর শঙ্করাচার্য হচ্ছেন গিয়ে আমাদের ভারতবর্ষের মধ্যে একজন খুব বড় ধর্ম প্রচারক, তিনিও শিবের খুব অনুকূল ছিলেন। এই যে প্রভু মি সম নি সম শেষ গুণঙ্গুণহীন মহি কর লাভরণম রণ নির্চিত দুর্চয় দৈত্য পুরং প্রণমামি শিবং শিবকল্প তরুণ, এই যে শিবের যে স্তবটা, এই শঙ্করাচার্য লিখেছেন। আবার গঙ্গাস্তবও শঙ্করাচার্য লিখেছেন। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলিনী বাসিনী বিমলে মম মতিরস্তাং তব পদ কমলে ত্রিভুবন সারে বসুধা হারে তম শিখতির মম কলু সংসারে রোগং শোকং পাপং তাপং হর মে ভগবতী কুমতি কলাপং। এই সমস্ত সব শঙ্করাচার্যের দান, আর এটা সারা ভারতে আছে। হোল ইন্ডিয়া দে আর ওয়ার্শিপিং গ্যাঞ্জেস অ্যান্ড লর্ড শিব উইথ প্রণাম মন্ত্র অফ শঙ্করাচার্য। অতএব নবদ্বীপও ছিল সেখানে প্রসিদ্ধ। এখানেও অনেক শঙ্কর সম্প্রদায়ের সব বড় বড় পণ্ডিত সব ছিলেন, আর অদ্বৈতাচার্যের এখানে খুব প্রভাব ছিল, পুণ্ডরীক বিদ্যানিধিরও প্রভাব ছিল, এরা সব বড় লোকও ছিলেন। অতএব ওরা সব প্রচারটা করতেন বৈষ্ণব ধর্মের, বৈষ্ণব ধর্মের প্রচার করতেন এখানেতে। আর অদ্বৈতাচার্য তো ভগবানকে আনবার জন্যে তুলসী এবং গঙ্গা জল দিয়ে দৈনিক অর্চন করতেন, নারায়ণের অর্চন করতেন, এবং ভগবানকে ডাকতেন, আহ্বান করতেন, তুমি এসো। এরকম একটা দুষ্ট সম্প্রদায় এখন সারা পৃথিবী হয়ে পড়েছে, তুমি এদের উদ্ধার করো। তারপর তো ভগবানের আবির্ভাব হয়েছিল, আপনার সব শেষ ইয়েগুলো জানেন। তো তুলসী গঙ্গা জলেতে কেঁদে কেঁদে ভগবানকে ডেকে অদ্বৈতাচার্য তাঁর আবির্ভাব ঘটিয়েছিলেন এখানেতে। আর মহাপ্রভু জন্মের পর থেকেই, যেদিন থেকে সাঁতার কাটতে শিখেছেন সেই দিন থেকেই গঙ্গা স্নান করেন ডেলি। আর সকলেই গঙ্গা স্নান করে, যত ছেলে পিলে যে যা আছে, তখন তাদের সব একটা আনন্দ গঙ্গা স্নান করতে। আর সেই গঙ্গাধর গঙ্গাকে শিরে ধারণ করেছেন বলে তিনি গঙ্গাধর। আর গঙ্গা আসছে সে বিষ্ণুর পাদ পদ্ম থেকে, বিষ্ণুপাদ উদ্ভূতা গঙ্গা স্বর্গে এলেন, স্বর্গ থেকে এখানে এলেন, ভগীরথ নিয়ে এলেন শিবের তপস্যা করে, শিবকে সন্তুষ্ট করে শিব সেই গঙ্গাকে ধারণ করলেন, তার বেগ ধারণ করলেন, আর কেউ করতে পারে না। এইসব ইতিহাস আপনার সব জানে। সে গঙ্গা দেবী, আর আমরা সেই গঙ্গা তীরে বাস করছি। শঙ্করাচার্য গঙ্গার কি সুন্দর স্তব করেছেন, বলছেন যে তোমার জলের মধ্যে আমি মাছ কাচিম এইসব হয়ে থাকতে চাই, কুমির কাচিম মাছ। আর এখানে বহির্মুখ জগতের লোকের সঙ্গ করতে চাই না, তাদের সঙ্গে বাঁচতে চাই না, তোমার আশ্রয় যারা আছে। আর দেখা যায় গঙ্গা তীরেতে যত লোক বাস করে দুধারে, সকলেই হরিভক্ত, ভগবানের ভক্ত, শিবের ভক্ত। কিন্তু দিন দিন কালের পরিবর্তন হচ্ছে এবং কলি প্রবল হয়ে যাচ্ছে। কলিং সভাতা জয়ন্তার যা গুণজ্ঞান সুরভাগিনা, আজকে এটা পড়ছিলাম দেখলাম যে কলিযুগের প্রভাবটা খুব বড়, ওটাকে অ্যাভয়েড করার কোনো উপায় নেই। একমাত্র হরি নাম সংকীর্তন করে কলির প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। কলের দোষ নিধের আয়োজন অস্তি ইচ্ছে কো মহান গুণ, দোষনিধি কলি এমন কোনো দোষ নাই যা কলির ভেতর নাই। কিন্তু একটা বড় গুণ আছে, সেটি কি? যত্র সংকীর্তনে নৈব সর্বস্বার্থ বিলভ্যতে, হরি সংকীর্তনের দ্বারাতে সর্বার্থ সিদ্ধি হয়, এই হচ্ছে কি কলিযুগের সবচেয়ে বড়। এই জন্যে যে কলা বিচ্ছন্দ সম্ভবম একটা শ্লোক আছে, যে অন্যান্য যুগে সব বড় বড় সব দেবতা মুনি ঋষি এরাও কলিতে জন্মগ্রহণ করতে চান। কলৌখল ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণ, কেন না হরিনাম সংকীর্তনের দ্বারাতে বিশুদ্ধতা লাভ করে এবং নারায়ণ পরায়ণ হয়। শ্লোকগুলো সব মনে পড়ে না, আর কি হবে, কথা বলতে বলতে আটকে যায়। যে কলা বিচ্ছন্তি সম্ভবম কলৌখল ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণ, যাই হোক আচ্ছা এখানে এটা বলছি। শ্রীমদ ভাগবত শ্লোক এটা, শৈলী দারুময়ী লৌহি লেপ্যা লেখা চৈকতি। দারুময়ী লৌহি, এটা তো anyhow, the Buddha Maya Shakti or Chit Shakti. Chit Shakti অধীনে চিৎজগৎ আর মায়া শক্তির অধীনে মায়িক জগৎ। চিৎশক্তির নিয়ন্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর ব্যতিরেক ভাবেতে মায়া শক্তিরও নিয়ন্তায় তিনি, কিন্তু শম্ভুর মাধ্যমে এটা করে থাকে। ভগবান শম্ভুর মাধ্যমেতে, সেই জন্যে শম্ভুকে বলা হয় যে মহামায়ার স্বামী মালিক। শ্রীমদ্ ভাগবততেও যেসব দেবীর উল্লেখ আছে, যেমন কালীতারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, এইসব আছে, কিন্তু সকলেরই ব্যতিরেকভাবে নিয়ন্তা হচ্ছেন শিব, আর অন্যায়ভাবে নিয়ন্তা হচ্ছেন কৃষ্ণ। সর্বকারণ কারণ, কিন্তু আমাদের যেমন একটা গভর্নমেন্ট চালাতে গেলে বহু রকমের পোস্ট থাকে তো গভর্নমেন্টের, সেরকম শিবেরও একটা পোস্ট হচ্ছে, উনি হচ্ছেন গিয়ে সৃষ্টি স্থিতি প্রলয় সাধনী শক্তি রেখা ছায়ে বৈশ্য ভবনানি বিভর্তি দুর্গা, সৃষ্টি স্থিতি প্রলয় এর এক একজন আধিকারিক দেবতা আছেন। তা এই ত্রিভুবন পরিচালক ভগবান স্বর্গরাজ্য ইন্দ্রকে দিয়েছেন, আর পাতাল দিয়েছেন বলিকে, আর মর্ত দিয়েছেন কাকে? হ্যাঁ, মর্ত বোধহয় নিজের হাতে রেখেছেন না, শিবকে দিয়েছেন। যাই সবার মনে নেই, একাদশ স্কন্ধে এটা না, ত্রয়োবিংশ অধ্যায়। জয় শ্রী কৃষ্ণ
আজকে
জয় শ্রী গুরু মহারাজ কি জয় অল দি অ্যাসেম্বলি ডিভোটিস কি জয় হরে রাম সংকীর্তন কি জয় হরিদাস ঠাকুর কি জয় গৌর প্রমানন্দে জয়েতাং ভিক্ষুনা গীতাং ব্রহ্মনিষ্ঠাং সমাহিতাঃ ধারয়ন শ্রাবয়ন ছিন্নন দন্দৈর্নৈবাভিভূয়তে নৈবাভিভূয়তে ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্রে হারমোনিয়াম সংগীতায়ং গয়া শিক্ষণ একাদশ স্কন্ধে শ্রীভগবদ উদ্ধব সংবাদে ভিক্ষু গীতা নাম ত্রয়োবিংশ অধ্যায়।